শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, আর এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 12:00। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 28 মে থেকে 12 দিন ব্যাপী জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর করবেন।
রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জঙ্গি হামলার আতঙ্ক এবার দক্ষিণ ভারতের কেরলে, রাজ্যের উপকূলবর্তী এলাকায় জারি হল হাই অ্যালার্ট।
আরো রয়েছে ঢাকা থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
কারা অভ্যন্তরীণ আদালত বসিয়ে বিচারে আপত্তি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা, তারা বলছেন এটা সংবিধান পরিপন্থী।
তবে সবকিছুর আগে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ এবং সেলিম হোসেন।
বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানে অবস্থানকালে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি আশাবাদী যে পরমাণু মুক্ত করবার প্রতিজ্ঞা তিনি রক্ষা করবেন। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যে অনেকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। শনিবার জন বল্টন সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিঃসন্দেহে জাতিসংঘের নীতি লঙ্ঘন করেছে। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প একই বিষয়ে টুইটে বলেছেন, উত্তর কোরিয়া ক্ষুদ্র কিছু অস্ত্র ছেড়েছে যা আমার অনেক লোককে ক্ষুব্ধ করেছে, আমাকে নয়। প্রেসিডেন্টের ওই টুইটে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং মিত্রদেরকে খানিকটা বিভ্রান্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা অবশ্যই উদ্বেগের বিষয় এবং পরিষ্কারভাবে তা জাতিসংঘ বিধিমালার লঙ্ঘন। নিরাপত্তা বিশ্লেষক কেভিন মাহের ভয়েস অফ আমেরিকাকে বলেন, বস্তুত এটি পরিষ্কার যে দক্ষিণ কোরিয়া এবং জাপান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের সাধ্যের মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের জন্যও সেটি ঝুঁকি। ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী পক্ষের একটি ডেলিগেশন নরওয়ে পৌঁছেছেন আলোচনার জন্য। নরওয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা শীঘ্রই শুরু হচ্ছে তাদের মধ্যস্থতায়। ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন বছরের শুরু থেকে বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতায় থাকা সংসদে, যারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে বিজয় লাভ করবার অভিযোগ তোলেন। গুয়াইডোকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ 50টি দেশ, তবে দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মাদুরোকে হটানো সম্ভব হয়নি। এ মাসের শুরুর দিকে এই সংকট নিরসনে দুই পক্ষের নেতারা নরওয়েতে একবার আলোচনা করেন, তবে তা সফল না হওয়ায় আবারও সংলাপ শুরু হচ্ছে। তুরস্কের জেলে থাকা জঙ্গি নেতা আবদুল্লাহ ওয়াকালানকে নির্জন দ্বীপ ইয়ামারলি কারাগারে পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদকারী হাজার হাজার জেল কয়েদি রবিবার থেকে ধর্মঘট বন্ধ করেছে। ওকালান আইনজীবীর মাধ্যমে এক বিবৃতিতে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ওকালানের আইনজীবী ওই বিবৃতি পড়ে শোনান। 2-3 হাজার কয়েদি ওই ধর্মঘটে অংশ নেন। 70 বছর বয়সী তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে নামের সংগঠনের এই জঙ্গি নেতাকে এ মাসে 2 বার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। পিকেকে তুরস্ক, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 28 মে থেকে 12 দিনের জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এর উপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই ত্রিদেশীয় সফরের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর সফরের প্রথম ধাপে জাপানে 28 মে থেকে 3 দিন অবস্থানকালে দুই দেশের মধ্যে $250 কোটি অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ODA চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এই অর্থ দিয়ে বাংলাদেশের 5টি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি জানিয়েছেন। জাপান সফর শেষে সেখান থেকেই প্রধানমন্ত্রী সৌদি আরব যাবেন বলে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, সেখানে মক্কায় তিনি ইসলামী সহযোগিতা সংস্থা YC-র শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 3রা মে শেখ হাসিনা তার সফরের শেষ অধ্যায়ে সৌদি আরব থেকে ফিনল্যান্ড যাবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন ত্রিদেশীয় সফরের সময় রোহিঙ্গা ইস্যু দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে। সফর শেষে আগামী 8ই জুন তিনি দেশে ফিরবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেছেন বেগম খালেদা জিয়া। কারা অভ্যন্তরে আদালত বসিয়ে বিচারে আপত্তি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা, তারা বলছেন এটা সংবিধান পরিপন্থী। জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে।
কারা অভ্যন্তরে আদালত বসিয়ে বিচারে আপত্তি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলছেন এটা সংবিধান পরিপন্থী, সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বিচার হতে হবে উন্মুক্তভাবে, কারাগারের একটি কক্ষে খোলামেলা বিচার হতে পারে না। এ সম্পর্কে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল রিটের পক্ষে বলেছেন, ফৌজদারি কার্যবিধি 9 অনুচ্ছেদ অনুযায়ী আদালত বসার কথা, সেখানে কোথাও বলা নেই যে কারা অভ্যন্তরে আদালত স্থাপন করা যাবে। সুতরাং সংবিধান ও ফৌজদারি আইনের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত নিয়েছে যা পুরোপুরি বেআইনি। গত 12ই মে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী খালেদা জিয়ার মামলার শুনানির জন্য বিশেষ জজ আদালত 9-এর অস্থায়ী এজলাস পুরাতন ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়। ওই আদালতে গত 19শে মে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আগামীকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রোদ, বৃষ্টি কিংবা সামান্য ঝড়ো হওয়ার মতো প্রকৃতির যে কোনো বৈরী আচরণে দুর্ভোগ নেমে আসে রোহিঙ্গা ক্যাম্পে। পাহাড় ও বৃক্ষ কেটে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্যাম্পের পরিবেশ, বাঁশ ও পলিথিনের তৈরি দুর্বল বসতি কোনোভাবেই ঝুঁকি মুক্ত নয়। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিল।
রোদ, বৃষ্টি কিংবা সামান্য ঝড়ো হওয়ার মতো প্রাকৃতিক যে কোনো বৈরী আচরণে দুর্ভোগ নেমে আসে রোহিঙ্গা ক্যাম্পে। পাহাড় ও বৃক্ষ কেটে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্যাম্পের পরিবেশ, বাঁশ ও পলিথিনের তৈরি দুর্বল বসতি কোনোভাবেই ঝুঁকিমুক্ত নয়। শনিবার দুপুর মধ্যরাত থেকে বৃষ্টি ও ঝড়ো হওয়ায় গুঁড়িয়ে গেছে রোহিঙ্গাদের 200+ বসতি। ক্যাম্পের বিভিন্ন স্থানে মাটি চাপা পড়ে নিহত হয়েছে এক শিশু, আহত হয়েছে বেশ কয়েকজন। প্রচণ্ড গরমে রোহিঙ্গাদের দুর্বিষহ জীবনে মুষলধারে বৃষ্টি নিশ্চয়ই স্বস্তিদায়ক, তবে ক্যাম্পের নরম মাটি ও দুর্বল বসতি বৃষ্টি সহনশীল নয়। তাই বৃষ্টি হলেই ক্যাম্পের বিভিন্ন স্থানে ঘটে ভূমিধসের ঘটনা। দমকা হাওয়ায় উড়ে যায় পলিথিনের রোহিঙ্গা বসতি। এদিকে আসন্ন বর্ষায় রোহিঙ্গাদের নিরাপদে রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গারা জানিয়েছেন, ক্যাম্প জীবন কোনো জাতির ভবিষ্যৎ হতে পারে না, তারা নিজের বাড়িতে ফিরতে চায়, এজন্য বিশ্ববাসীর সহযোগিতা চান রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে বিশ্ব সংবাদের পর। ভারতে নবনিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গড়ে তোলার যে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন থেকে ভয় দূর করবার আহ্বান জানিয়েছেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী রিপোর্ট।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গড়ে তোলার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন থেকে ভয় দূর করার আহ্বান জানিয়েছেন। ভারতের নতুন সরকার গঠনের দাবি জানিয়ে নরেন্দ্র মোদী গতকাল রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে সরকার গড়তে বলেছেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মোদী কাল রাতেই সংসদ ভবনে যান। সেখানে এনডিএ জোটের নবনির্বাচিত 352 জন লোকসভা সদস্যের সামনে তিনি বলেন, দেশের জনগণ আমাদের বিপুল ভোটে জয়ী করে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এখন আমাদের সকলকে নিয়ে নতুন এক ভারত গড়ে তোলার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন থেকে ভয় দূর করার জন্য কাজ করতে হবে। 1.5 ঘন্টার বক্তৃতায় মোদী বলেছেন, যারা আমাদের ভোট দিয়েছেন আর যারা দেননি তাদের সকলকে এই কর্মযজ্ঞে সামিল করতে হবে, সকলের বিশ্বাস অর্জন করতে হবে। এই একই সংকল্প তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও ঘোষণা করে এসেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জঙ্গি হামলার আতঙ্ক এবার ভারতের কেরলে। রাজ্যের উপকূলবর্তী এলাকায় জারি হল হাই অ্যালার্ট। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ইস্টারের সময় কলম্বো সহ শ্রীলঙ্কার 8 জায়গায় একের পর এক বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে মৃত্যু হয় 350 জন মানুষের। বিস্ফোরণের পেছনে রয়েছে IS মদতপুষ্ট জঙ্গিরা, এমনটাই মনে করছেন সে দেশের গোয়েন্দারা। কেরল পুলিশ সূত্রে সংবাদ সংস্থার খবর, কেরলে এই ধরনের সতর্কবার্তা রুটিন মাফিক দেওয়া হয়, কিন্তু এবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্কবার্তা জারি করা হয়েছে। উপকূলে কোনো সন্দেহজনক যানবাহন দেখলেই তার খবর দিতেও বলা হয়েছে। সংশ্লিষ্ট সতর্কবার্তার বিষয়ে কেরল রাজ্য পুলিশের এক কর্তা আরও জানিয়েছেন, গত 23শে মে থেকে ওই অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগের দিনই ওই সতর্কতা পাঠানো হয় শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কায় হামলার সময় আমাদের কাছে সতর্কবার্তা ছিল, সমুদ্রে যাতায়াতকারী জাহাজের উপরেও নজর রাখা হচ্ছে। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পরই কেরলে হাই অ্যালার্ট জারি করা হয়। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএর দাবি, আইএস জঙ্গিরা কেরলে হামলা চালাতে পারে। গোয়েন্দাদের ধারণা, কেরলে বেশ কিছু আইএস জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এই ছিল আজকের বিশ্ব সংবাদে আমার হাতের খবরগুলো। বিশ্ব সংবাদ শুনলেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 1575 কিলোহার্টসে। ঝড়, বৃষ্টি, বাদল মাথায় নিয়ে বৈরী আবহাওয়ার সঙ্গে মোকাবেলা করে দিন গুজরান করছেন রোহিঙ্গা শরণার্থীরা। জানাচ্ছেন সে কথা মোয়াজ্জম হোসেন শাকিল, কক্সবাজার থেকে।
রোদ, বৃষ্টি কিংবা সামান্য ঝড় হওয়ার মতো প্রাকৃতিক যে কোনো বৈরী আচরণে দুর্ভোগ নেমে আসে রোহিঙ্গা ক্যাম্পে। পাহাড় ও বৃক্ষক্ষেত্রে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্যাম্পের পরিবেশ, বাঁশ ও পলিথিনের তৈরি দুর্বল বসতি কোনোভাবেই ঝুঁকিমুক্ত নয়। শনিবার দুপুর মধ্যরাত থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গুড়িয়ে গেছে রোহিঙ্গাদের 200+ বসতি। ক্যাম্পের বিভিন্ন স্থানে মাটি চাপা পড়ে নিহত হয়েছে এক শিশু, আহত হয়েছে বেশ কয়েকজন। প্রচণ্ড গরমে রোহিঙ্গাদের দুর্বিষহ জীবনে মুষলধারে বৃষ্টি নিশ্চয়ই স্বস্তিদায়ক, তবে ক্যাম্পের নরম মাটি ও দুর্বল বসতি বৃষ্টি সহনশীল নয়। তাই বৃষ্টি হলেই ক্যাম্পের বিভিন্ন স্থানে ঘটে ভূমিধসের ঘটনা। দমকা হাওয়ায় উড়ে যায় পলিথিনের রোহিঙ্গা বসতি। এমন পরিস্থিতিতে রোদ, বৃষ্টিতে সবসময় যেন আতঙ্ক কাটে রোহিঙ্গাদের। বিগত দুটি বর্ষায় সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো বিপর্যয় না হলেও আসন্ন বর্ষা নিয়ে রোহিঙ্গাদের উৎকণ্ঠার কমতি নেই। আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর সভাপতি মুহিবুল্লাহ বলেন,
তো এখন করিব দাসে গরম হমি যাবে, মু তো বারিশ আই যাবে, বারিশ আইলে দাস আরা যাম মুরা তা কি বালু হালি টাং হালি জাম তুলি এক এক জায়গা কল বেকিন দাস মুরা মাতা কি বেকিন ল্যাম সালাটি বার দাস এমকান আছে ল্যাম সালাটি হলে দাস আরা তো মানুষ কল মরিব আরা তো দাস ঘর কল ভাঙিব এলা বেসা বেশি সালাটি বোধ জায়গা দিন আছে নাও দাস টাইম বোধিন দাস হনা কাদা ফ্লাট জায়গা মাতা আই লড়া দি ভারত দলিয়া বেশি বেহতর হইব।
এদিকে আসন্ন বর্ষায় রোহিঙ্গাদের নিরাপদে রাখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। অতিবৃষ্টিতে যাতে জলাবদ্ধতা তৈরি হতে না পারে সেজন্য খননের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে রোহিঙ্গা স্বেচ্ছাসেবী। বিগত দুটি বর্ষার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন বর্ষা মৌসুমের জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
গত দু বছরের অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের বিবেচনা মতো ব্যবস্থা নিয়েছি, আমাদের সাধ্য মতো প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি যাতে বর্ষাকালে কোনো ধরনের অসুবিধা, অন্তত প্রাণঘাতী কোনো অসুবিধার সৃষ্টি না হয়।
রোহিঙ্গাদের সেবা দিতে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে বাড়ানো হয়েছে জনবল। দুর্যোগকালীন সময়ে আশ্রয় নেওয়ার জন্য ক্যাম্পের বিভিন্ন সামাজিক অবকাঠামোকে আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
বিপদকালে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া যাবে সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করার কাজ শুরু করেছি এবং তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য সেগুলি কিছু মসজিদ, মক্তব, লার্নিং সেন্টার, উইমেন ফ্রেন্ডলি স্পেস, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এজ ওল্ড ফ্রেন্ডলি স্পেস, এই জাতীয় যেগুলিকে সোশ্যাল স্ট্রাকচার বলা হয়ে থাকে সে ধরনের বেশ কিছু স্ট্রাকচার আমরা চিহ্নিত করেছি।
দুর্যোগকালীন সময়ে জরুরি সেবার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রস্তুত করা হচ্ছে ভ্রাম্যমান টিম। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
দুর্যোগ কবলিত মানুষের কাছ থেকে আসতে বিভিন্ন সাহায্য সহযোগিতা, পানি সরবরাহ, স্যানিটেশন এবং এই যে চিকিৎসা সরঞ্জাম আদি, ডাক্তার সহ ইত্যাদি যাতে আমরা চিকিৎসা সেবা যাতে তাদের কাছে পৌঁছাতে পারি সেজন্য আমরা প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। প্রি পজিশনিং, বিভিন্ন অতি প্রয়োজনীয় দ্রব্য আদির মজুদ সংরক্ষণ করা হয়েছে, মেডিকেল মোবাইল টিম তৈরি করা হচ্ছে যাতে সে সময়ে তারা ডাক্তার সহ নার্সরা দাঁড়ে দাঁড়ে গিয়ে যাদের চিকিৎসা সেবা প্রয়োজন।
বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোহিঙ্গারা জানিয়েছেন, ক্যাম্প জীবন কোনো জাতির ভবিষ্যৎ হতে পারে না, তারা নিজের বাড়িতে ফিরতে চায়, এজন্য বিশ্ববাসীর সহযোগিতা চান রোহিঙ্গারা। আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর সভাপতি মুহিবুল্লাহ বলেন,
আরাতে হনো জলদি তো জলদি আরাগো তারতে যাইতে মান আরাতে এ এক সেকেন্ড তা হবার দিন উদ্ধার আরাতে বছর বছর জারগন লাগে।
এদিকে গত বৃহস্পতিবার 1400 উদ্ধারকর্মীর অংশগ্রহণে কক্সবাজারের মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ বিষয়ক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ওদিকে ইয়েমেনে 4 বছর স্থায়ী বিপজ্জনক মারাত্মক গৃহযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারী সমাজ, মেয়েরা। এবং এরই ওপর ভয়েস অফ আমেরিকার নেহা ওয়াদেকার রাজ আমরানের রিপোর্টের বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
5 কন্যার মা ইন্তেকাব আলী আব্দুল ওয়াসি নিজ গ্রাম তাইজে লড়াই থেকে পালিয়ে প্রত্যন্ত গ্রাম রাজ আমরানে চলে যান। বিপুল সংখ্যক ইয়েমেনি পুরুষ তাদের জীবিকার পথ হারিয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন, কিন্তু এখন বিপুল সংখ্যক মহিলা ও মেয়ে একটা অজানা পরিস্থিতিতে পড়েছেন। তাদেরকে অর্থ উপার্জন করতে হচ্ছে সংসার চালানোর জন্য। আব্দুল ওয়াসির স্বামী নিরাপদ আছেন, কিন্তু তিনি এত অসুস্থ যে তিনি কাজ করতে পারেন না। ইন্তেকাব আলী আব্দুল ওয়াসি ও তার মেয়েরা নতুন শিল্পকৌশল, নতুন দক্ষতা শিখছেন। ইন্তেকাব আব্দুল ওয়াসি বললেন, আমরা শিখছি কারণ আমাদেরকে দরিদ্রতা কাটিয়ে উঠতে হবে এবং আমাদের পরিবারকে সাহায্য করতে হবে। আমাকে দেখুন, আমার স্বামী অসুস্থ আর তাই আমার মেয়েরা এবং আমি সংসার চালাচ্ছি। আব্দুল ওয়াসি ও তার মেয়েরা আল বোরেকা সেন্টারে ক্লাস দেন। ইয়েমেনি মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক উদ্ধার কমিটি আল বোরেকা সেন্টার প্রতিষ্ঠা করেছে। আল বোরেকা সেন্টারের কর্মীরা বলেন, প্রতিদিন প্রায় 50 জন মহিলা ও মেয়েকে তারা প্রশিক্ষণ দেয়, আর কিছু না হলেও বাড়ির কাছে একটা নিরাপদ স্থানে তারা সময় কাটাতে পারে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির ফাইরুজ ইয়াসিন বলেন,
ومن فوائد المركز كمان ان احنا قمنا بهذه المنطقه شيخ عدن كريتر فلازم يطلعوا مواصلات وده وهم عندهم خلاص ازواجهم يمنعوهم على اساس انهم ما يطلعوش من منطقه
এই ক্ষেত্রে তারা খুবই চিরাচরিত ধারা মেনে চলেন। মহিলারা বাইরে যান না, তারা বাইরে যান না কারণ তারা পুরুষদের সঙ্গে মেলামেশা করতে চান না। তারা যদি প্রশিক্ষণের জন্য অন্য স্থানে যান, যেমন শেখ আদেন বা কারাটার, তাহলে তাদের গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করতে হবে। বাড়িতে তাদের স্বামীরা আছেন এবং তারা স্ত্রীদের এলাকার বাইরে যাওয়া নিষেধ করেন। আব্দুল ওয়াসির মতো মহিলাদের জন্য ইয়েমেনের রক্ষণশীল সামাজিক প্রথা থেকে বেরিয়ে আসার এবং এই প্রথমবারের মতো কর্মক্ষেত্রে যোগ দেওয়ার এটা একটা সুযোগ। ইন্তেকাব আলী আব্দুল ওয়াসি বলেন,
قدمنا طلبنا كنا ما نقدرش نوصل لعندهم فين انتم فين احنا بعيدين الان قدرنا نوصل عن طريقكم ان احنا نشتري الخدمات ونش كنا مكبوتين
আগে মেয়েদের কথা কেউ ভাবতো না, কিন্তু এখন যুদ্ধের কারণে যখন এই সংগঠনগুলো এখানে এসেছে, আমরা আমাদের দক্ষতা বাড়াতে পেরেছি, নিজেদের অগ্রগতি সাধন করতে পেরেছি। সাহায্য সংস্থার কর্মীরা বলেন, ইয়েমেনে লড়াইয়ের কারণে লিঙ্গভিত্তিক ইস্যু এবং নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। যারা ওইসব ঘটনার শিকার হন, ওই কেন্দ্র তাদের সাহায্য ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা করে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির ফাইরুজ ইয়াসিন বলেন, আমরা দেখছি পুরুষরা যেহেতু এখন অনেক চাপের মুখে, তারা ঘরে অন্যদের প্রতি অনাচার করে। পুরুষরা তাদের সব রাগ ঝাড়ে স্ত্রীদের ওপর। পুরুষরা যখন দীর্ঘ সময়ের জন্য বাড়ি ছেড়ে যায়, তখন মহিলাদের সব দায়িত্ব নিতে হয়। তারপর দেখা যায় যুদ্ধের কারণে তারা মানসিক রোগে এবং অসুস্থতায় ভোগেন। শেষ পর্যন্ত তারা এমন একটা পর্যায়ে পৌঁছন যে তারা আর এগোতে পারেন না, তখন তারা আমাদের কাছে আসেন। এই সংস্থার কারণে ইতিমধ্যে সমাজে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আব্দুল ওয়াসি বলেন, একটা দর্জির দোকান খোলার এবং তার মেয়েদের নিয়ে তা চালানোর একটা পরিকল্পনা আছে তার। আব্দুল ওয়াসি বলেন, তার স্বামী ওই পরিকল্পনা সমর্থন করেন।
5G প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্র চীন প্রসঙ্গ, এটাই আমাদের এখনকার আলোচ্য বিষয়। এলিজাবেথ লির রিপোর্ট বঙ্গানুবাদ শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ, সঙ্গে রয়েছেন তহিদ ইসলাম।
5G নেটওয়ার্ক হবে অনেক দ্রুত গতি সম্পন্ন, সাড়া পাওয়া যাবেও অনেক দ্রুত এবং পুরো বিশ্বকে আরও নিবিড়ভাবে সংযুক্ত রাখবে। 5G কোম্পানিগুলোকে দেবে অনেক ক্ষমতা। BATM অ্যাডভান্স কমিউনিকেশনস কোম্পানির জভি মারুম বলেন, যার নিয়ন্ত্রণে ইন্টারনেট থাকুক না কেন বা যে কোম্পানি ইন্টারনেট সেবা দিক না কেন, ইন্টারনেটের এই পুরো পরিবেশ পরিমণ্ডল বিশ্বের যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে। মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে মারুম আরও বলেন, এই ধরনের ক্ষমতা যা কিনা চীনের 5G প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি পাবে, এটি কিন্তু নিরাপত্তা ঝুঁকি আরও অনেক বাড়াবে। জি মারুম আরও বলেন,
dangerous midgets inside their equipment that can be called in time of conflicts. If there is a conflict and the Chinese will decide to paralyze your equipment, to collapse your communication system, basically they can do it.
তারা সব ধরনের বিপজ্জনক ক্ষুদ্র বস্তু আপনার যন্ত্রপাতির ভিতরে বসিয়ে রাখবে এবং প্রয়োজন মতো দ্বন্দ্বের সময় কাজে লাগাবে। চীন আপনার যোগাযোগ মাধ্যমকে অকার্যকর করতে পারবে অতি সহজে এবং এটি হবে অত্যন্ত বিপজ্জনক।
মারুম বলেন, চীন গুপ্তচর বৃত্তির সরঞ্জাম হিসেবে মোবাইল প্রযুক্তি ব্যবহার করছে, তিনি এর প্রমাণও পেয়েছেন। জভি মারুম বলেন,
They are actually using it for massive surveillance against their own population. We looked on the Huawei equipment to the level of every single chip there, and what we found is not very pleasant. This is not a commercial company stuff.
তারা এই মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজেদের জনগোষ্ঠীর উপর নজর রাখতে চাইছে। আমরা হুয়াওয়ে যন্ত্রপাতি খতিয়ে দেখেছি, প্রতিটি স্তরের চিপ পর্যন্ত দেখেছি এবং যা জানতে পেরেছি তা মোটেই ভালো খবর নয়। এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সরঞ্জাম নয়, এটি হচ্ছে সামরিক বাহিনীর সরঞ্জাম।
চীনের প্রযুক্তি সম্পর্কিত আরেকটি সম্মেলনে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চি হুয়াটুং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং 5G নেটওয়ার্ক ভালো কিছু অর্জনের লক্ষ্য নিয়ে তৈরি করা। চীনের প্রযুক্তি সম্পর্কিত আরেকটি সম্মেলনে টুং বলেন, গুপ্তচর বৃত্তির জন্য এইগুলো করা হয়নি, উন্নত জাতির অংশ হতে পারে যাতে আয় বৃদ্ধির জন্য চীনের জনগণকে সাহায্য করার জন্যই এই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং 5G নেটওয়ার্ক। তবে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়, চীন শিনজিয়াং এ মোবাইল অ্যাপের মাধ্যমে নজর রাখছে উইঘুর সম্প্রদায়ের মানুষের ওপর। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এই জনগোষ্ঠীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, DNA এবং রক্তের ধরন সহ বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হয়েছে, মানুষের অবস্থান সম্পর্কে জানতে নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তারা ভয় পাচ্ছেন চীন তাদের সীমানার বাইরেও গুপ্তচর বৃত্তির ঠিক একই পদ্ধতি ব্যবহার করবে। টুং বলেন, চীন তাদের ক্ষমতা বাড়াতে চায় না। চিং হুয়া টুং বলেন,
We understand the pain of being occupied. We understand the cost, the pain of war. That's why, you know, we have more DNA.
আমরা দখলের ব্যথা বুঝি, ব্যয়ের বিষয় বুঝি, যুদ্ধের কষ্ট বুঝি। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন চীন যতগুলো যুদ্ধ লড়েছে তা কিন্তু ছিল শত্রুকে প্রতিহত করার জন্যে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন পশ্চিমাদের প্রয়োজন নিজেদের রক্ষা করা, তাদের নিজেদের নিরাপত্তা জোরদার করা। 5G প্রযুক্তি দ্বারা যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া উচিত।
ব্রেক্সিট এবং ব্রিটেনের বর্তমানে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, এ নিয়েই লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক সুজা মাহমুদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ অর্থাৎ ব্রেক্সিটকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং এ ব্যাপারে গোটা দেশই অনিশ্চিত অবস্থায় রয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী টেরিজা মে দুদিন আগেই অশ্রুসজল চোখে তার নিজের পথ থেকে সরে যাবার কথা বলেছেন।
I will shortly leave the job that it has been the honor of my life to hold. The second female prime minister, but certainly not the last. I do so with no ill will, but with enormous and enduring gratitude.
টেরিজা মে বলেন, আমি শীঘ্রই আমার এই কাজ ছেড়ে দেব, যে কাজ ছিল দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি নিশ্চিত আমি এই দেশের শেষ নারী প্রধানমন্ত্রী নই। আমি কোনো তিক্ততা নিয়ে বিদায় নিচ্ছি না। আমি বিপুল এবং অন্তহীন কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি যে আমি সেবা করার সুযোগ পেয়েছিলাম এ দেশকে, যাকে আমি ভালোবাসি।
জনাব সুজা মাহমুদ, এই যে দুঃখ ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রী টেরিজা মে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেছেন, ব্রেক্সিট চুক্তি সম্পাদনে এবং বাস্তবায়নের ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে, সেটি কেন? মূলত সংসদ সদস্য, বিশেষ করে তার নিজ দলীয় সাংসদদের সঙ্গে তাঁর মতভেদটা কোথায়?
বিষয়টা হচ্ছে, টেরিজা মে ক্ষমতায় আসার পরে, অর্থাৎ 2013 সালে যখন ডেভিড ক্যামেরন রেফারেন্ডাম দিয়েছিলেন ব্রেক্সিট ইস্যুতে, এবং যেদিন ফলাফল বেরোয় তার পরের দিনই পদত্যাগ করেছিলেন ডেভিড ক্যামেরন এবং ক্ষমতায় আসছেন টেরিজা মে। ব্রেক্সিট এগিয়ে নেওয়ার সম্ভাবনা তার ছিল, এই মতবাদ তিনি প্রচার করতে থাকেন এবং চেয়েছিলেন যে ব্রেক্সিট করবেন তিনি, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। তার ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে ডিপ অ্যান্ড স্পেশাল পার্টনারশিপ উইথ দ্য ইউ, আর আরেকটি যেটি ছিল সেটি হচ্ছে কমন গ্রাউন্ডে সিঙ্গল মার্কেট এবং কাস্টমস ইউনিয়ন নিয়ে তার বক্তব্য ছিল। আর মূলত সবচেয়ে বাহ্যিক ব্যাপারটি ছিল হচ্ছে ইমিগ্রেশন নিয়ন্ত্রণের ব্যাপারটি, কিন্তু তিনি এই ক্ষেত্রে তার নিজের দলের সদস্যদের, অর্থাৎ এমপিদের প্রভাবিত করতে ব্যর্থ হলেন এবং তারপরে তিনি পরপর তিনবার আস্থা ভোটে গেলেন এবং সেখানেও তিনি ফেল করলেন, যার ফলে তার উদ্দেশ্যটা ছিল আপফ্রন্ট এবং স্ট্রেট এবং সমস্ত ডিফিকাল্টিসকে পার করে তিনি ব্রিটেনকে বের করে নিয়ে আসবেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। সেই ক্ষেত্রে তার সবচেয়ে বড় পরাজয়টি ছিল তার নিজের দলের ব্যাক বেঞ্চার থেকে শুরু করে বিরোধী দলের কিছু এমপি তার বিরোধিতা করে এবং তিনি কোনো রকমে টিকে গেলেও ক্ষমতা থেকে সরে যাচ্ছিলেন না। সাম্প্রতিক সময় যেটি হয়েছে, লিটসাম তারই দলের, যিনি একসময় তার পাশাপাশি তার পাশে অবস্থান করছিলেন, তিনি যখন পদত্যাগ করলেন ব্রেক্সিট ইস্যুতে, তখন মনে হয়েছিল যে বোধহয় এবার তিনি তার যা আস্থা তার নিজস্ব দলের প্রতি সেটি তিনি হারিয়েছেন, এবং যার কারণে আমরা লক্ষ্য করেছি যে যখন তিনি পদত্যাগ করলেন, কম্প্রোমাইজ করলেন শেষ পর্যন্ত, যেটি তিনি করছিলেন না এর আগে, এবং যে কারণে তিনি উল্লেখও করলেন নিকলাস উইন্টনের কথা, যে তিনি তাকে নাকি একবার উপদেশ দিয়েছিলেন যে নেভার ফরগেট দ্যাট কম্প্রোমাইজ ইজ নট এ ডার্টি ওয়ার্ড, লাইফ ডিপেন্ডস অন কম্প্রোমাইজ। এই কথা বলেই মূলত বলা চলে ক্রন্দনরত অবস্থায় তিনি ফিরে গেলেন তার নিজের গৃহে, অর্থাৎ 10 ডাউনিং স্ট্রিটে।
হ্যাঁ, তবে এখানে যে কথাটা জানবার যে এই মতভেদটা কিসের উপর ভিত্তি করে, এই যে দ্বিমত হচ্ছে, এর প্রধান কারণটা কি?
প্রধান কারণটি হচ্ছে যে হার্ড ব্রেক্সিট এবং ডিল নো ডিল নিয়ে যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে আমরা উনি মনে করছিলেন যে ব্রিটেনকে যেভাবে তিনি এগিয়ে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে যে সম্ভাবনা সেটি যে তর্ক বিতর্কটি, অর্থাৎ কোন শর্তে, কোন শর্ত আরোপ করে বা কোন শর্তের বিনিময়ে তিনি ইউরোপ থেকে বেরিয়ে আসবেন, মূলত দ্বন্দ্বটা তো অন্য জায়গায় ছিল। সেটি হচ্ছে যে তিনি প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন, আমরা যদি স্মরণ করি, ইফ ইউ বিলিভ ইউ আর এ সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড, ইউ আর এ সিটিজেন অফ নো হোয়ার, অর্থাৎ তিনি ব্রিটেনকে বের করে নিয়ে আসতে চাচ্ছিলেন গ্লোবাল প্রেক্ষাপট থেকে, এবং গ্লোবাল ব্রিটেন চাচ্ছিলেন তিনি যে ব্রিটেনকে স্বনির্ভর, সেই হিসাবে তিনি অর্থনৈতিক এবং অন্যান্য দিকগুলো যেভাবে দাবি করছিলেন সেটি ঘটেনি। তার সাথে দ্বন্দ্বটা ছিল তার দলের ভিতরে এবং বাইরে, সেটি হচ্ছে যে ব্রেক্সিট ডিল হবে কি হবে না, অর্থাৎ শর্ত সাপেক্ষে তিনি বেরিয়ে আসবেন কি আসবেন না, যার কারণে একসময় তিনি বলেছেন যে নো ডিল বেটার দ্যান ব্যাড ডিল। সেইখানেই প্রশ্নটা এসেছিল এবং আমরা স্মরণ করতে পারি এর প্রথম দিকে যখন বরিস জনসন থেকে শুরু করে অন্যরা তার বিলের উপরে বিষয়গুলি নিয়ে তর্ক বিতর্ক করে এক পর্যায়ে বরিস জনসন বেরিয়ে আসলেন তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাতে করে যেটা মনে হয়েছে যে তার সাথে দ্বন্দ্বটা ছিল মূলত ওই দুটি বিষয়ের উপরই, অর্থাৎ বিল কিভাবে তিনি এটাকে মানে ব্রিটেনকে কিভাবে তিনি বের করে নিয়ে আসবেন। এবং সেখানে আমরা আগেও বলেছি যেটি বারবার যেটি হয়েছে যে ফ্রিকশনটা ছিল সিঙ্গেল মার্কেট এবং কাস্টম ইউনিয়ন নিয়ে, অর্থাৎ আয়ারল্যান্ডের প্রশ্ন নিয়ে। আরেকটি প্রশ্ন ছিল WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ব্রিটেনের ভূমিকা কি হবে, অর্থনীতি কি হবে, ফরেন পলিসি কি হবে, এই সমস্ত বিষয়টি তিনি তার দলকে বোধহয় বোঝাতে সক্ষম হননি এবং তার সাথে তারা বোধহয় একমত হননি বলেই এই বিরোধী মনোভাবটা গড়ে উঠেছিল তার দলের ভিতরে।
তো এই ব্যাপারে ব্রিটেনের লেবার পার্টি কি মনে করছে?
লেবার পার্টির বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে কি বলে প্রাচীরের উপরে কোনো উদ্দেশ্য ছাড়াই বসে আছে। জেরেমি করবিন বলেছেন এখন সময় হচ্ছে নতুন করে ভোটাভুটি করার, অর্থাৎ তাদের দাবি কি হচ্ছে ব্রেক্সিট হোয়াইট পেপার এটাকে বদলে দিয়ে নতুন করে তারা নেগোসিয়েশনের তৈরি করবে, নেগোসিয়েশন পত্র তৈরি করবে, এবং সেই জন্য তারা যেটি চাচ্ছেন যে নো ডিল অপশনটাকে তারা রিজেক্ট করে তারা চাচ্ছেন একটি নতুন করে ভোটাভুটি হোক, যে মানে সাধারণ নির্বাচন হোক, তাতে করে জনগণের পক্ষ থেকে যে রায় উঠে আসবে তারা সেটি করবেন। মূলত লেবার ব্রেক্সিটের ব্যাপারে কোনো সঠিক দিক নির্দেশনা বা সিদ্ধান্ত এখনো দিতে পারেনি।
এই যে বরিস জনসন বললেন যে ডিল বা নো ডিল আমরা বেরিয়ে আসব, তো কোন রকম চুক্তি ছাড়া বেরিয়ে আসলে ব্রিটেন কি ক্ষতিগ্রস্ত হবে না?
এটাও সম্পূর্ণভাবে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক রয়েছে। আগেই বলেছি যে যে কথাটি উঠছে বোদ্ধা মহলে সেটি হচ্ছে যে এটি হচ্ছে ন্যাশনালিস্ট পপুলিজম ভার্সেস গ্লোবালিজম। এখন সেই ক্ষেত্রে যেটি হবে যে যেমন আগেই বলেছি ব্রেক্সিট রেফারেন্ডামের পরপরই যে ভাষ্যটা এসেছিল কনজারভেটিভ পার্টি থেকে যে তারা নতুন করে ব্রিটেনকে গড়ে তুলবেন এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো আধিপত্য থাকবে না, তাদের ল বাইন্ডিংসগুলো থেকে তারা বেরিয়ে আসবেন, বাণিজ্যিক ক্ষেত্র থেকে বেরিয়ে আসবেন, সেটিকে সামনে রেখেই আসলে ব্রেক্সিট চিন্তা ভাবনাটা ছিল। কিন্তু তাতে করে যেটি হবে যে বরিস জনসন যদি ডিল নো ডিল করে বেরিয়ে আসেন যেটাই হোক, দিকে আমরা মনে করতে পারি যে রাজনৈতিকভাবে সফলতা আসলেও অর্থনৈতিকভাবে বা ব্রিটেনদের ফরেন পলিসির ব্যাপারে একটা চরম আঘাত আসতে পারে। হয়তো সেই ক্ষেত্রে যেটি ঘটবে সেটি হচ্ছে যে SNP যেমন স্কটল্যান্ডের পার্টি তারা বলেছে তারা ইউতে থাকতে চায় এবং তাদের যে রেফারেন্ডাম ছিল যুক্তরাজ্যের সাথে থাকবে না সেটি প্রসঙ্গ এখন তারা আপাতত সেলফ বন্দি করে রেখেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকব। এদিক থেকে আরেকটি দিক বলা যায় যেমন লিবারেল ডেমোক্রেট তারা দাবি করছে যে সেকেন্ড রেফারেন্ডাম হোক, তাতে করে জনগণ যদি যে মতামত দেবে তার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে। এই এই প্রেক্ষাপটে যেটি মনে হচ্ছে যে যদি বরিস জনসন মানে সফল হন তাহলেও প্রশ্ন থেকে যাবে ব্রিটেনের অর্থনীতি এবং রাজনীতি।
পরিশেষে এই বিষয়টি জানতে চাই যে এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া কি?
ইউরোপিয়ান ইউনিয়ন যেটি করছে ব্রাসেলস যেটি গত রাতেও এবং আজকেও তারা বক্তব্য রেখেছে, তারা এখন ব্রিটেনের বর্তমান যে সমস্যা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগের পর ঘোষণার পরপর, তারা এখন মূলত অবজারভেশনে রেখেছে যে তাতে করে ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে, আগামী প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়ে তাদের সামনে আসছে, তারা তখন সেটি বিবেচনায় নেবেন। ব্রিটেন যদি একান্তই বেরিয়ে যেতে চায় তাহলেও তারা সেটিকে সমর্থন করবে, আবার যদি ব্রিটেন নতুন করে থাকতে চায় ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সেটিকেও তারা স্বাগত জানাবেন। এই ধরনেরই বক্তব্য মোটামুটি উঠে এসেছে গত কয়েক ঘন্টার ভিতরে।
জনাব সুজা মাহমুদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্যাল স্পেস এজেন্সি ন্যাসার অনুদানে ইনফ্ল্যাটেবল রোবট তৈরির প্রচেষ্টা, এটাই আমাদের আজকের বিজ্ঞান পর্বের আলোচ্য বিষয়। আরাস আরাবাসাদির প্রতিবেদনের বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
সম্প্রতি এমন একটি রোবট আবিষ্কার করার প্রচেষ্টা চলছে যেটিকে বেলুনের মতো ভেতরে হাওয়া অথবা গ্যাস ভরে তৈরি করা যাবে। স্বভাবতই এই রোবটগুলি ধাতু দিয়ে তৈরি করা রোবটের থেকে অনেক বেশি হালকা হবে এবং ভবিষ্যতে মহাকাশে এবং পৃথিবীতে দুটি জায়গাতেই এই রোবট যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে। আমেরিকান ইউনিভার্সিটি ইনফ্লেটেবল রোবট নিয়ে এই যে গবেষণা চালাচ্ছে তার আর্থিক অনুদান দিচ্ছে নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্যাল স্পেস এজেন্সি। এই গবেষণার ফলাফল অনুযায়ী ফুলিয়ে তৈরি করা যাবে এই রোবট কিন্তু একদিন মহাকাশ অভিযানকারী মানুষ অর্থাৎ অ্যাস্ট্রোনট এবং পৃথিবীর বুকে থাকা মানুষ দুজনের কাছে যথেষ্ট সাহায্যজনক হয়ে উঠবে। এই রোবটগুলি খুবই হালকা, এগুলি অনেক সহজ পদ্ধতিতে তৈরি করা সম্ভব এবং এগুলি খুব সহজেই মহাকাশে কাজ করতেও সক্ষম হবে। রোবটটিকে নামকরণ করা হয়েছে রাজা লুইস। ব্রিগহ্যাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এবং ডাইনামিক ল্যাবস এর পক্ষ থেকে ডাস্টন ক্রস জানাচ্ছেন,
robot designed by Newbotics. So we've designed all of the code and controllers that we upload to him to make him move how we want him to move.
ফুলিয়ে তৈরি করা এই রোবট নিউবোটিক্স নামে একটি সংস্থা তৈরি করেছে। তিনি আরো বলেন, আমরা নানান রকম কোড এবং কন্ট্রোলার প্রোগ্রাম করে এগুলিকে আপলোড করেছি এবং এমনভাবে প্রোগ্রাম করেছি যাতে আমাদের ইচ্ছে মতো এর গতিবিধি আমরা নিয়ন্ত্রণ করতে পারি।
গবেষকরা বলেন, এই রোবটটি অনুসন্ধান ও উদ্ধারের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা এটি বিভিন্ন আনাচে কানাচে পৌঁছতে পারে।
এগুলি পরিষেবা উপগ্রহগুলিকেও সাহায্য করতে সক্ষম হবে। ব্রিগহ্যাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক প্রকৌশল বিভাগের অধ্যাপক মার্ক কিলপ্যাক বলেন,
Our soft robot research is about making robots that are safe around people or anything else that you're worried about breaking.
আমাদের এই গবেষণা প্রধানত অপেক্ষাকৃতভাবে নরম এই রোবটগুলি নিয়ে, যেগুলি মানুষের জন্য যথেষ্ট নিরাপদ এবং অন্যান্য কোনো বস্তুর আঘাতে এগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনাও অনেক কম। ব্রিগহ্যাম ইয়ং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ফুলিয়ে তৈরি করা এই রোবটটিকে আরও উন্নয়নশীল করার সময় এটি যাতে সমস্ত কাজ ঠিকমতো করতে পারে সেদিকেও নজর দিয়েছেন। মার্ক কিলপ্যাক আরও বলেন,
And on the inside, it's kind of like a bike tire. We have an inner tube in there. There's different air chambers. You have some that make the structure of the robot.
আমরা যে নরম রোবটগুলো নিয়ে কাজ করছি এগুলি কিন্তু একটা নরম ফেব্রিক দিয়ে তৈরি করা এবং ভেতরের দিকে এটি একটি সাইকেল টায়ারের মতো উপাদান দিয়ে তৈরি। এটির ভেতরে কিন্তু অনেক বায়ু চেম্বার অর্থাৎ কক্ষ রয়েছে এবং সেগুলিতে এবং সেগুলির কিছু অংশ রোবটগুলিকে গঠন করতে সাহায্য করেছে এবং বাকি অংশগুলি এটি যাতে চারপাশে ভালোভাবে ঘোরাফেরা করতে পারে তারই ব্যবস্থা করেছে। রাজা লুই নামক এই রোবটটি যেহেতু ফুলিয়ে তৈরি করা হয়েছে, এটিকে অতি সহজেই আবার ভাঁজ করে নিয়ে যাওয়া যায় এবং এর ফলে এটিকে স্থানান্তর করতে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে গেছে। এই কারণেই নাসা যথেষ্ট আকর্ষিত হয়েছে এবং তারা এই কাজে আর্থিক অনুদান দেওয়ারও ব্যবস্থা করেছে। এ বিষয়ে মার্ক কিলপ্যাক আরো বলেন,
That means we can collapse them down into really small spaces. So for NASA that's interesting because if it's small and if it's lightweight,
এর মানে হলো এই যে আমরা অতি সহজেই এটিকে ভাঁজ করে ছোট করে ফেলতে পারি এবং এই কারণেই এটি নাসার দৃষ্টি আকর্ষণ করেছে, কেননা এটির ওজন অনেক কম এবং সহজেই মহাকাশে পাঠানো সম্ভব হবে। এই রাজা লুইসের বাইরের আবরণ নরম হওয়ার কারণে এগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় কোনো প্রকার আঘাত পাওয়ারও সম্ভাবনা থাকে না। মার্ক কিলপ্যাক আরো বলেন,
So if you're thinking of hammering or trying to assemble things together, a lot of times that's dangerous. They're going to break their gears, they're going to hurt themselves.
সুতরাং এই ধরনের রোবটগুলোতে আপনি যদি হাতুড়ি মেরে কি এক জায়গায় এগুলির বিভিন্ন অংশ একত্র করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটি হবে অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে কিন্তু রোবটগুলির গিয়ারও ভেঙে যেতে পারে। যেহেতু এগুলি বায়ু অর্থাৎ বাতাস দিয়ে ফুলিয়ে তৈরি করা হয়, এগুলির উপরে হাতুড়ি পিটা করে কোনো কিছু করার চেষ্টা না করাই ভালো।
বার্মিংহাম ইয়াং ইউনিভার্সিটি গবেষকদের দলটি বলেছেন, তারা গবেষণা ছাড়াও প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা অর্থাৎ STEM সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স কার্যক্রমটিকে উন্নীত করবার জন্যে এই রাজা লুই নামক রোবটটিকে ব্যবহার করতে চাইবেন। এই স্টেম কার্যক্রমটিতে প্রধানত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এই চারটি বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয়।
Brigham Young বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক কিলপ্যাক আরো বলেন,
interested in soft robots that can actually help those with motor impairments that can work in your house because they'd be safe to be around your children or older adults.
আমরা সাধারণত এই নরম রোবটগুলি নিয়ে কাজ করতে ভালোবাসি, কেননা এগুলিতে মোটরযুক্ত রোবটের ক্ষেত্রে যেসব অসুবিধা থাকে সেগুলি কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারা যায়, এবং এটি আপনার বাড়িতে কাজ করতেও পারবে, কেননা নরম রোবটগুলি বাচ্চাদের এমনকি বড়দের জন্যও কিন্তু অনেক নিরাপদ। গবেষকরা বলছেন যে এই রাজা লুই কিন্তু অনেক নিরাপদ, এবং এদের মুখ্য উদ্দেশ্যই হল দৈনন্দিন জীবনের নিত্য নৈমিত্তিক কাজগুলিতে মানুষকে সাহায্য করা। তবে তারা এও জানিয়েছেন যে এই প্রযুক্তি আরও ব্যাপকভাবে উপলব্ধ হতে, অর্থাৎ মানুষের কাছে দ্রুত এই রোবটকে পৌঁছে দিতে কিন্তু আরও 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যাবে।
আমার হাতে যে কাগজটা রয়েছে তাতে লেখা রয়েছে, শিশু কিশোরদের জন্যে ভিন্ন ধর্মী একটি মেলা। আভা হোমার রিপোর্টে ঠিক কি ধরনের মেলার বিবরণ রয়েছে সেটাই আমরা শুনব সাবরিনা চৌধুরীর কণ্ঠে।
ইমাজিনোলজি ফেয়ার, হ্যাঁ, ভিন্ন ধর্মী শিশু কিশোরদের এই মেলাতে শিশু কিশোরদের কল্পনা শক্তির বাস্তবায়ন করা হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি, গণিত কিংবা শিল্পকলা, এই বিষয়গুলো নিয়ে শিশুদের কল্পনা শক্তির বাস্তব রূপ দিচ্ছে এই মেলা। সব বয়সী শিশুদের উৎসাহিত করছে এই মেলা। এই মেলাতে আগত শিশু কিশোর এবং তাদের বাবা মায়েদের জন্যে এমন কিছু কার্যক্রম রয়েছে যা থেকে তারা হাতে কলমে শিখতে পারছে। এ বছর প্রায় 500,000-এর মতো দর্শনার্থীর সমাগম হয়। 10 বছর বয়সী লোগান ক্র্যাফোর্ড বেশ উৎসাহের সাথে তার ঘরে বানানো কম্পিউটারটি দেখিয়ে বলল,
The microchips have ways of sending how fast they send the message of like I want to go left. The computer tells the main core that they want to go left and the fixture moves.
লোগান ক্র্যাফোর্ড বলল, কম্পিউটারের মাইক্রোচিপ নানা উপায়ে বার্তা পাঠাতে পারে। যেমন ধরা যাক একটি ছবিকে একটু বাঁদিকে নিতে হবে, তখন কম্পিউটার প্রধান কোরকে তা বলে দেয় এবং ছবিটি সরে যায় বাঁদিকে। এই মেলার আরেকটি আকর্ষণ হচ্ছে প্রোগ্রামিং এবং কোডিং কিভাবে কাজ করে তার প্রাথমিক ধারণা নেয়া। এর থেকে তারা শিখতে পারছে ভিডিও গেমগুলোকে কিভাবে ডিজাইন করা হয়। ই-স্পোর্টস ম্যানেজমেন্টের অপারেশন ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন আমুকটে বললেন,
By video gaming itself, the stereotype is you're wasting your life, you're not doing anything. But actually, there's a lot of learning involved with that. There's also a lot of viable career paths, whether you get a full ride scholarship to college or you could actually do that for a living.
তিনি বললেন, ভিডিও গেম সম্পর্কে মানুষের ধারণা হচ্ছে এতে করে সময়ের অপচয় হয়, তবে বাস্তবে এতে অনেক প্রযুক্তির ব্যবহার হয়। এর পেছনে বিভিন্ন রকম পেশা জড়িত। একজন প্রফেশনাল গেমার এই পেশাকে জীবিকা হিসেবে নিতে পারে। এর থেকে কলেজে শিক্ষাবৃত্তি পাবারও সম্ভাবনা রয়েছে। ওদিকে অভিভাবকরা বলছেন তাদের সন্তানরা এই মেলা খুবই উপভোগ করে। একজন অভিভাবক মারিয়া একস্টা বললেন,
This is our third year coming and I like the STEM fair because you can get a lot of information where they can join clubs and stuff like that.
তিনি বললেন, আমরা এই মেলা খুবই পছন্দ করি। এটি হচ্ছে আমাদের তৃতীয় বছর। নানান রকম তথ্য জানা যায়। অনেক শিক্ষামূলক ক্লাবে যোগ দেয়া যায়। অনেকেই হয়তো চারুকলাকে পেশা হিসেবে বেছে নিতে সাহস পায় না। তবে মিডিয়া আর্টস সান্টা অ্যানা প্রতিষ্ঠানের পরিচালক ভিক্টর পায়ান বললেন,
Sometimes they're told, oh, you're not going to make any money doing that, or if you have a passion when you're a child, you give it up because you want to pursue a career. But people get reconnected to their own artistic passions, and we're doing surveys, and we've seen several surveys, you know, like
ভিক্টর পায়ান বলেন, যখন শিশু কিশোররা বড় হতে থাকে তখন তাদের বলা হয় যে শিল্পকলা বা চারুকলার প্রতি আগ্রহ তাদের বেশি দূর নিয়ে যেতে পারবে না। এ পেশা থেকে তেমন আয় উপার্জন করা যায় না। শিল্পের প্রতি ছোটবেলাকার সেই আবেগ উচ্ছ্বাস চলে যাবে বড় হবার সাথে সাথে বাস্তবের মুখোমুখি হলে। তো আমরা এই মেলায় এক কাজ করেছি, আমরা এক পরিসংখ্যানের ব্যবস্থা করেছি। এই মেলায় আসার আগে এবং পরে বেশ কিছু সংখ্যক দর্শনার্থীদের জন্যে প্রশ্ন রাখা হয়েছিল, প্রাত্যহিক জীবনে চারুকলার গুরুত্ব কতটুকু। সর্বনিম্ন গুরুত্ব বোঝাতে এক নম্বরকে বেছে নিতে বলা হয়েছিল, আর সর্বোচ্চ গুরুত্ব বোঝাতে পাঁচ নম্বরকে বেছে নিতে বলা হয়েছিল। তখন এই মেলায় আসার আগে এ প্রশ্নের যারা জবাব দিয়েছেন তারা গুরুত্ব ভেদে এক নম্বরকে বেছে নিয়েছেন, আর যারা মেলা ঘুরে দেখার পর এর জবাব দিয়েছেন তারা প্রাত্যহিক জীবনে শিল্পের গুরুত্বকে পাঁচ নম্বর দিয়েছেন। তাহলে পরিলক্ষিত হলো, মেলা ঘুরে দেখার পর শিল্পকলা এবং চারুকলার প্রতি বেশিরভাগ দর্শনার্থীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেছে। এক দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হওয়া এ মেলার প্রথম নামকরণ ছিল ইউথ এক্সপো, তবে সাত বছর আগে এর নাম দেয়া হয় ইমাজিনোলজি ফেয়ার। দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েই চলেছে।
আর এখন শুরু হচ্ছে আজকের রবিবারের নিয়মিত পরিবেশনা ক্রীড়াঙ্গন সংবাদ, উপস্থাপন করছেন আহসানুল হক।
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরে 30 তারিখ থেকে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে খেলার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি এবং কার্ডিফে এই খেলা সম্ভব হলো না। এছাড়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ভারত প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, পাকিস্তানের সাথে বাংলাদেশের আজকের যে খেলা বৃষ্টির কারণে বিঘ্নিত হলো, এতে বাংলাদেশের জন্য কি কিছুটা ক্ষতি হয়ে গেল?
হ্যাঁ, ঠিক তাই, ক্ষতি তো বলাই যায়, কারণ বাংলাদেশ টোটালি ইনফর্ম একটা টিম, যারা ট্রাই নেশন জয় করে এসেছে, অল আউট 100% উইন নিয়ে, শুধু একটা ম্যাচ বৃষ্টিতে আয়ারল্যান্ডের সাথে খেলা হয়নি। অন্যদিকে পাকিস্তানের অবস্থা ছিল ব্যাক ফুটে, তারা ইংল্যান্ডের কাছে 4-0 হেরেছে ওয়ানডে সিরিজ, আফগানিস্তানের কাছে হেরেছে প্রস্তুতি ম্যাচ, তার আগেই অস্ট্রেলিয়ার কাছে 5-0 ওয়ানডে সিরিজ হেরেছে। মোদ্দা কথা, পাকিস্তান একটু ব্যাক ফুটে ছিল আর বাংলাদেশ ছিল ফ্রন্ট ফুটে। বাংলাদেশের তরুণ ক্রিকেটার সবাই খুবই এক্সাইটেড ছিলেন যে তারা একটা পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে তারা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা আরো ভালোভাবে শুরু করতে চান, বাট বৃষ্টি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। ঠিক এই মোমেন্টে অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং, তিনি কিন্তু একটা কমেন্টস করেছেন সাকিব আল হাসানকে ঘিরে, যে এবারে বিশ্বকাপে সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ারটার নাম সাকিব আল হাসান, কারণ তিনি বোলিং ব্যাটিং ফিল্ডিং এ নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন ওয়ার্ল্ডের ওয়ানডে ক্রিকেটের। স্বভাবতই সবার চোখটা সাকিব আল হাসানের উপরে, আইপিএল এ ভালো খেলেছেন, ট্রাই নেশনে ভালো খেলেছেন এবং বাংলাদেশ দলের নিউক্লিয়াস বলা যায়, যদিও ক্যাপ্টেন মাশরাফির বিচক্ষণতা বাংলাদেশ দলকে একটা সমীহ জাগানো দল হিসেবে এবারের বিশ্বকাপে সবাই ভেবে নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের চিত্রটা কিন্তু ঠিক বিপরীতমুখী, কারণ পাকিস্তানের সবাই ইন্ডিভিজুয়ালি ভালো খেলছেন, টিম হিসেবে তারা কিন্তু মোটেই ভালো খেলছে না। যেমন ফখরুজ্জামান, ইমামুল হক, বাবর আজম রানের মধ্যে রয়েছেন, তারা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় 4টি ম্যাচেই 300-এর বেশি রান করেছিলেন, কিন্তু বোলাররা ঠিক মতো জায়গায় বল করতে পারেনি এবং 4টে ম্যাচেই পাকিস্তান হেরেছে। স্বভাবতই এই ম্যাচের দিকে গত যে কটি ওয়ানডে ম্যাচ পাকিস্তান বাংলাদেশের হয়েছে সবগুলিতে বাংলাদেশ জিতেছিল এবং এই ম্যাচে বাংলাদেশ বোধ করি এই সোফিয়া গার্ডেনে বাংলাদেশের কিন্তু সেই অস্ট্রেলিয়াকে দুর্দশ অস্ট্রেলিয়াকে হারানোর রেকর্ড পেয়েছিল। এই গার্ডেন বাংলাদেশের জন্য সোফিয়া গার্ডেনের মধ্যে খুবই লাকি, সেটা হয়তো বাংলাদেশে খেলা হলো না, কিন্তু মঙ্গলবার তারা খেলবে। এবারে বিশ্বকাপের টপ ফেভারিট ভারতের বিরুদ্ধে, যারা ফার্স্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বিরাট কোহলি দল, সবাই পাত্তা দিচ্ছেন না যে এটা হতেই পারে, একটা বড় টিম একটা দিন খারাপ খেলতে পারে। কিন্তু বাংলাদেশ যে একটা তুখোর দল এটা কিন্তু অনেকেই মানতে চান না, সেটা মাঠেই প্রমাণ হবে যে বাংলাদেশ এবারে বিশ্বকাপে কতটা পাওয়ারফুল দল।
নিশ্চয়ই, আপনি সাকিব আল হাসানের কথা বলছিলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খেলেন তিনি, বোলিং ব্যাটিং ফিল্ডিং সব জায়গায়। এবং সাকিবের ফিটনেস নিয়ে একটু ভাবনা আছে বাংলাদেশ দলের, সেই সাথে মাশরাফির ফিটনেস নিয়েও ভাবনা আছে।
এটা ঠিক যে মাশরাফি, কিন্তু মাশরাফি আমার জানার মতে ওয়ার্ল্ড স্পোর্টসের অনলি প্লেয়ার যে সাত আটটি অপারেশন নিয়েও কিন্তু প্রফেশনাল ক্রিকেট খেলছেন, বিশ্বকাপ খেলছেন, তার মানে ফিটনেসটা কোন লেভেল হলে এটা সম্ভব। এবং অনেক ক্রিকেটারের সাথে আমরা কথা বলেছি, তারা সবাই অবাক হয়েছেন মাশরাফির ফিটনেসটা দেখে। শুধু ফিটনেস না, যখনই মাশরাফি খেলেন তার ব্রিলিয়েন্সি ইন ক্যাপ্টেন্সি সেটা কিন্তু সবারই নজর কাড়ে। কারণ বাংলাদেশ দল যখনই মাশরাফি থাকেন তখন তার পারফরমেন্সটা ঠিক ডিফারেন্ট টাইপের, যখন মাশরাফি বাইরে থাকেন তখন দলটা এক ধরনের ক্রিকেট খেলে, আর যখন মাশরাফি খেলে গোটা টিমকে একটা ইউনিট হয়ে খেলে। এক অসাধারণ লিডার বাংলাদেশ দলে, যেটা বাংলাদেশ দলে খুবই প্লাস পয়েন্ট। আর সাকিবের যেটা বলছি, সাকিব কিন্তু এই ব্যথা নিয়ে আইপিএল, আইপিএল এর বাইরে বিপিএল সব ম্যাচই খেলেছেন, এবং ব্যথা নিয়েই কিন্তু তিনি ট্রাই নেশনও খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। অতএব সাকিবকে নিয়ে এক্সট্রা অর্ডিনারি একটা ক্রিকেটার, এই মুহূর্তে বলা যায় দুনিয়ার সেরা ক্রিকেটারদের একজন, যাকে নিয়ে আলাদা করে কিছু ভাবতে হবে প্রতিপক্ষকে।
ভারত যেমন প্রস্তুতি ম্যাচে পরাজিত হলো নিউজিল্যান্ডের কাছে, তেমনি স্বাগতিক ইংল্যান্ডও কিন্তু পরাজিত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে প্রস্তুতি ম্যাচে।
ঠিক তাই, দুটোই ফেভারিট দল এবারের বিশ্বকাপে। সবাই বলছেন ইংল্যান্ড নাম্বার ওয়ান ফেভারিট, দু নম্বরে রেখেছে তারা বিরাট কোহলির ভারতকে, এবং তারা দুজনেই কিন্তু হেরেছে। নিউজিল্যান্ড খুবই দুর্দান্ত দল, যাদের বোলিং এর বিরুদ্ধে ভারতীয় বিখ্যাত ব্যাটিং লাইন ধস নেমেছিল। অন্যদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, যে অস্ট্রেলিয়াকে কেউ পাত্তা দিচ্ছে না, সেই অস্ট্রেলিয়া কিন্তু ডেভিড ওয়ার্নার এবং স্মিথ যোগ দেওয়ার পর গোটা দলের চেহারাটাই পাল্টে গেছে। কারণ স্মিথ যে কত বড় ক্রিকেটার, তিনি কিন্তু প্র্যাকটিস সেঞ্চুরি করেও সেটা প্রমাণ রেখেছেন। এবং ইংল্যান্ডকে তারা যে হারিয়েছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ইংল্যান্ড যেখানে পাকিস্তানের সাথে প্রতি ম্যাচে 300+ রান করেছিল, এখানে কিন্তু 300 নিচেই তারা 12 রানে হেরেছে। খুব ক্লোজ ম্যাচ ছিল, খুবই এক্সাইটিং ম্যাচ ছিল। ফেভারিট দুটি দল ভারত এবং ইংল্যান্ড, তারা প্রথম প্র্যাকটিস ম্যাচে হেরেছে, ভারত দ্বিতীয় ম্যাচটা খেলবে। খুবই ডার্ক হর্স বলবো না, এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দল বাংলাদেশের বিরুদ্ধে সবাই কিন্তু তাকিয়ে থাকবে ওই ম্যাচের দিকে। কারণ এর আগেও কিন্তু ভারত বাংলাদেশ যখনই খেলা হচ্ছে একটা টান টান উত্তেজনা দেখা যাচ্ছে, লাস্ট বল ডিসাইডিং এরকম হচ্ছে। অতএব এটাও যে খুব একটা সহজ ম্যাচ ভারতের জন্য হবে এটা কিন্তু বলা যায় না, কারণ বাংলাদেশ দুরন্ত প্রতিরোধ করে ভারতের বিরুদ্ধে, এটা আমি জোর দিয়েই বলতে পারি।
নিশ্চয়ই, এবারে ফুটবলের দিকে একটু নজর দিতে চাই। লিওনেল মেসির দল বার্সেলোনা কিন্তু পরাজিত হয়ে ফাইনালে কোপা দেল রে শিরোপা পাবার সুযোগ হারিয়েছে, জিতে গেছে ভ্যালেন্সিয়া।
মেসিকে মন্দ ভাগ্যই বলতে হবে, ম্যাচের আগে তিনি বলেছিলেন তার জীবনের সবচেয়ে ব্যাড ডে ছিল লিভারপুলের কাছে 4 গোলে হেরে ছিটকে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে। তিনি সেটা কাটিয়ে উঠে কোপা দেল রে 7 টাইম শিরোপাটা জয় করতে চান, যেটা বলেছিলেন সেটা কিন্তু মাঠে করে দেখাতে পারেনি। যদিও তিনি একটা গোল করে ব্যবধান কমিয়েছিলেন, কিন্তু বার্সেলোনাকে কিন্তু কোপা দেল রে শিরোপা এনে দিতে পারেনি, যেটা নিয়ে বারবারই বিতর্ক উঠছেন যে মেসি যেদিন অফ থাকেন সেদিনই বার্সেলোনা বিবর্ণ হয়ে যায়। এবং অনেকেই বলছেন মেসি জয়ের জন্য যখন মেসি খেলে জয় বার্সেলোনাকে জয় এনে দিচ্ছেন, তাহলে পরাজয়ের সময় ওই দায় মেসিকেই নিতে হবে। এটা নিয়ে একটা নতুন বিতর্ক দেখা দিয়েছে, এবং এই বিতর্ক সাথে করেই কিন্তু মেসি কোপা আমেরিকায় আর্জেন্টিনার নেতৃত্ব দিতে নামবেন। হয়তো তার জন্য এটা শেষ কোপা আমেরিকা হতে পারে, যে দলকে তিনি একটা ট্রফি এনে দিতে চান আর্জেন্টিনাকে, সেটা কিন্তু ব্রাজিলের মাটিতে খুব একটা সহজ হবে এটা বলা যায় না। অন্যদিকে বায়ার্ন মিউনিখ যারা লিখছিল, তারপরেও কিন্তু জার্মানকে ফাইনালে লাইপজিগকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে তারা কিন্তু জার্মান কাপও জয় করেছে।
এবারে নজর দেব টেনিসের দিকে। ফ্রেঞ্চ ওপেন শুরু হয়ে গেছে এবং প্রথম রাউন্ডের খেলায় রজার ফেডারার জয়ী হয়েছেন 6-2, 6-4, 6-4-এ। তিনি রোলাঁ গারোর মাঠে পরাজিত করেছেন ফিলিপ চার্টিয়ারকে। অন্যদিকে মেয়েদের গ্রুপে অ্যাঞ্জেলিক কারবার, তিনি পরাজিত হয়েছেন অপ্রত্যাশিতভাবে অ্যানাস্তেজিয়া পোতাপোভার কাছে 6-4, 6-2-এ।
এটি ঠিক রোলাঁ গারোটা শুরুই হয় রাফেল নাদালকে ফাইনালে ধরে রেখে ট্রফিটা, ফাইনালের ট্রফিটা নাদালের হাতে উঠবে, এটা কিন্তু প্রায় একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কারণ নাদালের যত গ্র্যান্ড স্ল্যাম ট্রফি তার সিংহভাগই এসেছে রোলাঁ গারো থেকে, ফ্রেঞ্চ ওপেন থেকে। এই যে তার যে ক্লে কোর্টে যে তার আধিপত্য, এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। তার ফিটনেসের উপরে সবকিছু নির্ভর করছেন, কারণ মাঝে মাঝে কিন্তু তিনি ইঞ্জুরিতে পড়ছেন। তার যে মেধা সেটা কতটা তুখর সেটা রোলাঁ গারোর এই মাঠ এবং সারা টেনিস দুনিয়া প্রত্যক্ষ করেছে যে ফ্রেঞ্চ ওপেনে কতটা নিজের সাম্রাজ্য বানিয়ে বছরের পর বছর তিনি সেখানে রাজত্ব করছেন, কোনো প্রতিপক্ষকেই কিন্তু আমল দিচ্ছেন না। মোদ্দা কথা, তার ফিটনেসের উপরে সবকিছু নির্ভর করছে। অন্যদিকে নোভাক জকোভিচ, যিনি নাদালকে এই আসরে চ্যালেঞ্জ জানাতে পারেন, এখন দেখা যে নাদাল কতটা ফিট হয়ে তিনি খেলতে পারেন, তাহলে আরেকটি গ্র্যান্ড স্ল্যাম তার হাতে উঠবে, এটা প্রায় জোর দিয়েই বলা যায়। কারণ টেনিস বিশেষজ্ঞরা ধরেই নিয়েছেন যে প্লে কোর্টের অবিসংবাদিত রাজা বা সম্রাট যদি নাদালকে বলা হয়, তাহলে ফ্রেঞ্চ ওপেনের কোর্টটা তার সাম্রাজ্য বলতেও দ্বিধা নেই।
বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন সময়ে প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দেব ক্রিকেটের খবর। অনেক ধন্যবাদ দিলু খন্দকার।
সেলিম হোসেন, হাতে সময় আজ একটু কম, ঝটপট শুনে নি শিবরাম সংবাদ।
জি, প্রথমে শুরু করছি বাংলাদেশ থেকে প্রতিকমরের একটি রিপোর্ট দিয়ে। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলম হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত 1:30টার দিকে আলম হোসেন ধর্মজৈন সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা রাতেই আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী ওয়াহিদুজ্জামান ভয়েস অব আমেরিকাকে জানান,
আলম হোসেন নামের এক ভদ্রলোক তাকে আমাদের ধর্মজৈনের দায়িত্বপূর্ণ এলাকা 320
ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে আসতে গিয়ে আলম হত্যার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিকমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি আশাবাদী যে পরমাণু মুক্ত করবার প্রতিজ্ঞা তিনি রক্ষা করবেন। ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের একটি ডেলিগেশন নরওয়ে পৌঁছেছেন আলোচনার জন্য। নরওয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা শীঘ্রই শুরু হবে তাদের মধ্যস্থতায়। তুরস্কের জেলে থাকা জঙ্গি নেতা আবদুল্লাহ ওকালানকে নির্জন দ্বীপ ইমরালি কারাগারে পাঠানোর বিরুদ্ধে প্রতিবাদকারী হাজার হাজার জেল কয়েদি রবিবার থেকে ধর্মঘট বন্ধ করেছে। ইসলামিক স্টেটে যোগ দেওয়ার দায়ে 3 ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এক ইরাকি আদালতে। যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে উপলক্ষে মোটরসাইকেল চালকদের সংগঠন রোলিং থান্ডারের হাজার হাজার সদস্যের ওয়াশিংটন জড়ো হওয়া এবারই শেষবার। রোলিং থান্ডার এমন মন্তব্য করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আগামী বছরও তিনি তাদের উপস্থিতি আশা করছেন। আয়ারল্যান্ডে ডিভোর্স আইন সহজ করার পক্ষে ভোট দিয়েছে দেশটির নাগরিকেরা। জার্মানির ইহুদি বিদ্বেষ বিরোধী কমিশনার দেশের কিছু অঞ্চলে ইহুদিদের ধর্মীয় পোশাক কিপ্পা পরা বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। কিপ্পা হচ্ছে এক ধরনের টুপি যা ইহুদি পুরুষরা পরে থাকেন। মানুষের শরীরের ভেতর কি আছে, মানুষ কিভাবে গঠিত হয়, কি কারণে মানুষ অসুস্থ হয়, স্বাস্থ্যবান থাকে, এসব নিয়ে নিরন্তর বৈজ্ঞানিক গবেষণার নতুন কিছু আবিষ্কার এসেছে। বিজ্ঞানীরা বলছেন শরীরের অর্ধেকেরও কম কোষ মানুষের জন্য কার্যকর, বাকিগুলো মাইক্রো অর্গানিজম যা শরীরের ক্ষতি করে। We'll be right back.
আজকে যে কয়জন মিলে আমরা আজকে অনুষ্ঠান সাজিয়েছি, তাদের মধ্যে ছিলেন আহসানুল হক, সংবাদ পাঠক সেলিম হোসেন, আজকের অনুষ্ঠানের স্টুডিওতে প্রযোজক জয়তি দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারের সমন্বয়ক সফিউল আলম মাসুদ, এবং প্রকৌশলী ছিলেন আইদান উদকু। আগামীকাল অনুষ্ঠানে যোগ দেবেন আমন্ত্রণ রইল। সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.